দানিয়েল গ্রন্থ সংখ্যা ১০৩ ভবিষ্যৎবাণীর উন্মোচন।
ভবিষ্যৎবাণীমূলক কাঠামোর ত্রিমুখী প্রয়োগের বোঝাপড়া।
আমরা ভবিষ্যৎবাণীর ত্রিমুখী প্রয়োগ নিয়ে বিবেচনা করে আসছি।
আমরা এটি করছি এই কথা চিহ্নিত করার উদ্দেশ্যে যে ১৯৭৯ সালে সময়ের অন্তে সোভিয়েট ইউনিয়নের পতনের সঙ্গে যখন প্রভু দানিয়েল অধ্যায় ১১-এর শেষ ৬টি পদ সিলমুক্ত করলেন, তখন জ্ঞান বৃদ্ধি ঘটেছিল, যার মাধ্যমে ঈশ্বরের জনগণের সেই প্রজন্ম পরীক্ষা হওয়ার কথা ছিল।
আর তিনি বললেন, হে দানিয়েল, তুমি তোমার পথে যাও, কারণ শেষ সময় পর্যন্ত এই কথাগুলি রুদ্ধ ও মোহরাঙ্কিত হয়ে থাকবে। অনেকেই সূচীকৃত হবে, শুভ্র হবে এবং পরীক্ষিত হবে, কিন্তু দুষ্টেরা দুষ্টতাই করবে, এবং দুষ্টদের কেউই বুঝিবে না, কিন্তু জ্ঞানীরা বুঝিবে। দানিয়েল ১২:৯-১০।
যখনই যিহুদা গোত্রের সিংহ কোনো সত্য উন্মোচিত করেন, শয়তান সেই বার্তাকে প্রতিরোধ করতে সক্রিয় হয়। দানিয়েল ১১-এর শেষ পদগুলিতে প্রকাশিত সত্যগুলোর বিরুদ্ধে যে প্রতিরোধ গড়ে উঠেছিল, তা ওই পদগুলির সঙ্গে সংযুক্ত সত্যগুলির আরও গভীর অধ্যয়নে বাধ্য করেছিল, যাতে প্রকাশিত সত্যকে খর্ব করার উদ্দেশ্যে প্রস্তাবিত ভ্রান্তিগুলোর বিরুদ্ধে একটি পবিত্র প্রতিরক্ষা প্রতিষ্ঠিত হয় এবং সেই ভ্রান্তিগুলো টিকে না থাকে। সেই বিতর্কের মধ্যেই যে নীতিগুলোর একটি উদ্ভাসিত হয়েছিল, সেটি ছিল ভবিষ্যৎবাণীর ত্রিগুণ প্রয়োগ। এটি প্রথমে স্বীকৃত হয়েছিল দানিয়েলের বইয়ে দ্য ডেইলি কি নির্দেশ করে পৈত্তলিকতা সেই বিষয়ে সঠিক হওয়ার প্রয়োজনীয়তার সঙ্গে, এবং দ্য ডেইলি অপসারণের খ্রিস্টাব্দ ৫০-এর সঙ্গে সম্পর্কিত সঠিক ইতিহাসের প্রসঙ্গে।
ভবিষ্যৎবাণীর কাঠামো হিসেবে তিনটি বিধ্বংসী শক্তিকে স্বীকৃতি দেওয়া মিলারাইটদের ভবিষ্যৎবাণীমূলক কাঠামোর সমান্তরাল ছিল, যেখানে প্রথম দুটি বিধ্বংসী শক্তিকেই কাঠামো ধরা হয়েছিল এবং দ্য ডেইলিকে পৌত্তলিকতা হিসেবে মিলারাইটদের চিহ্নিতকরণ দানিয়েল অধ্যায় ১১-এর শেষ ৬ পদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এক ইতিহাস সরবরাহ করেছিল, যেমন সিস্টার হোয়াইট বলেছিলেন হওয়া উচিত। অতএব ১৯৮৯ সালে শেষের সময়ে অমোহরিত জ্ঞানের বিরুদ্ধে যে প্রতিরোধ হয়েছিল, তা জ্ঞান বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে আরও বৃহত্তর আলো এনে দিয়েছিল, এবং এটি তৃতীয় স্বর্গদূতের আন্দোলনের জন্য নির্দিষ্ট কিছু নিয়মও চিহ্নিত করেছিল, যা উইলিয়াম মিলার প্রথম স্বর্গদূতের আন্দোলনে সংকলিত ও প্রয়োগ করা কিছু ভবিষ্যৎবাণীমূলক নিয়মের বিকাশের সঙ্গে সমান্তরাল ছিল।
আমরা তিনটি রোমের ত্রিগুণ প্রয়োগ, বাবিলনের তিনটি পতন এবং তিনজন ইলিয়া বিবেচনা করেছি, এবং এখন চুক্তির দূতের জন্য পথ প্রস্তুতকারী তিনজন দূতকে নিয়ে আলোচনা করছি। আমরা লক্ষ্য করেছি যে তিনটি রোম ও বাবিলনের তিনটি পতনের মধ্যে ঘনিষ্ঠ মিল ও সমান্তরালতা আছে, এবং একইভাবে তিনজন ইলিয়া ও পথ প্রস্তুতকারী তিনজন দূতের সঙ্গেও ঘনিষ্ঠ সমান্তরালতা রয়েছে। শেষ দিনগুলোতে উইলিয়াম মিলার এবং ফিউচার ফর আমেরিকা উভয়ই তৃতীয় ইলিয়া এবং একই সঙ্গে পথ প্রস্তুতকারী তৃতীয় দূতের প্রতিনিধিত্ব করে। যিশু সর্বদা কোনো বিষয়ের শেষটিকে তার শুরু দিয়ে চিত্রিত করেন, এবং প্রথম স্বর্গদূতের আন্দোলন তৃতীয় স্বর্গদূতের আন্দোলনের সঙ্গে সমান্তরাল।
ঈশ্বর প্রকাশিত বাক্য ১৪-এর বার্তাগুলিকে ভবিষ্যৎবাণীর ধারায় তাদের স্থান দিয়েছেন, এবং এই পৃথিবীর ইতিহাসের সমাপ্তি পর্যন্ত তাদের কার্য থামিবার নয়। প্রথম ও দ্বিতীয় স্বর্গদূতের বার্তাগুলি এখনও এই সময়ের জন্য সত্য, এবং যে বার্তাটি এরপর আসে তার সঙ্গে সমান্তরালে চলিবার কথা। তৃতীয় স্বর্গদূত উচ্চস্বরে তার সতর্কবাণী ঘোষণা করে। এই সকল বিষয়ের পর জোহন বলিলেন, আমি আরেক স্বর্গদূতকে স্বর্গ হইতে অবতরণ করিতে দেখিলাম, তাহার মহাশক্তি ছিল এবং পৃথিবী তাহার মহিমায় আলোকিত হইল। এই আলোকপ্রভায় এই তিনটি বার্তার সকল আলোক একত্র সংযুক্ত হয়। দি ১৮৮৮ ম্যাটেরিয়ালস ৮০০-৮০৪।
প্রথম ও দ্বিতীয় স্বর্গদূতদের আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন উইলিয়াম মিলার। সিস্টার হোয়াইট মিলারকে নির্বাচিত দূত হিসেবে চিহ্নিত করেন।
উইলিয়াম মিলার শয়তানের রাজ্যকে আলোড়িত করছিলেন, এবং পরম শত্রু কেবল বার্তার প্রভাবকে প্রতিহত করতেই নয়, বরং বার্তাবাহককেই ধ্বংস করতে সচেষ্ট ছিল। ভবিষ্যৎবাণীর আত্মা খণ্ড ৪:১৯।
তিনি আরও বলেন যে এলিয়া ও বাপ্তিস্মদাতা জোহন উভয়েই মিলারের পূর্বরূপ হিসেবে ছিলেন।
উইলিয়াম মিলারের প্রচারিত সত্যকে গ্রহণ করতে হাজার হাজার মানুষ উদ্বুদ্ধ হয়েছিল, এবং বার্তাটি ঘোষণা করার জন্য এলিয়াহের আত্মা ও শক্তিতে ঈশ্বরের দাসেরা উঠে দাঁড়িয়েছিলেন। যিশুর অগ্রদূত জোহনের মতো এই গম্ভীর বার্তা প্রচারকারীরা গাছের গোড়ায় কুঠার বসাতে এবং মানুষকে পশ্চাত্তাপের যোগ্য ফল ফলাতে আহ্বান জানাতে বাধ্যবোধ করেছিলেন। আর্লি রাইটিংস 233।
যিশুর মতে বাপ্তিস্মদাতা জোহন ছিলেন দ্বিতীয় এলিয়া। তিনিই ছিলেন সেই প্রথম দূত যিনি চুক্তির দূতের জন্য পথ প্রস্তুত করতে প্রেরিত ছিলেন। সুতরাং স্পষ্ট যে তৃতীয় স্বর্গদূতের আন্দোলনে একজন মনোনীত দূত থাকবে, সেই দূতকে এলিয়া, বাপ্তিস্মদাতা জোহন এবং উইলিয়াম মিলারের দ্বারা প্রতিরূপিত করা হয়েছে। মিলারের সঙ্গে ওই দুই মনোনীত দূত প্রকাশিত বাক্য চৌদ্দের তিন স্বর্গদূতের আন্দোলনের আরম্ভ ও সমাপ্তিকে প্রতিনিধিত্ব করে এবং এভাবে তারা একত্রে তৃতীয় এলিয়াহের পাশাপাশি সেই তৃতীয় দূতকেও প্রতিনিধিত্ব করে যিনি চুক্তির দূতের জন্য পথ প্রস্তুত করবেন।
আরম্ভ বা সমাপ্তির নির্বাচিত বার্তাবাহকের বার্তা প্রত্যাখ্যান করা মানে মৃত্যু, এবং ফিউচার ফর আমেরিকার বার্তা লাইন ওপর লাইনের ভাববাদী প্রয়োগের উপর ভিত্তি করে, যা শেষ বৃষ্টির পদ্ধতি। লাইন ওপর লাইনের প্রয়োগের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় যে মিলারাইট আন্দোলন ফিউচার ফর আমেরিকা আন্দোলনের পূর্বরূপ ছিল। মিলারাইট ইতিহাসের একটি মাইলফলক হলেন নির্বাচিত বার্তাবাহক উইলিয়াম মিলার। ওই মাইলফলককে প্রত্যাখ্যান করা মানে বার্তাকে প্রত্যাখ্যান করা, তাই অ্যাডভেন্টিজমের শুরু এবং সমাপ্তি দ্বারা প্রতিষ্ঠিত হয় যে বার্তাবাহককে প্রত্যাখ্যান করা মানেই বার্তাকে প্রত্যাখ্যান করা, কারণ বার্তাই একজন নির্বাচিত বার্তাবাহককে চিহ্নিত করে। অতএব বার্তাকে প্রত্যাখ্যান করা মানে বার্তাবাহককে প্রত্যাখ্যান করা, এবং উল্টোটাও সত্য। নৃত্যশিল্পী ছাড়া নৃত্য নেই।
আমাকে খ্রিস্টের প্রথম আগমনের ঘোষণার দিকে ফিরে তাকাতে নির্দেশিত করা হয়েছিল। জোহনকে এলিয়াহর আত্মা ও শক্তিতে যিশুর পথ প্রস্তুত করার জন্য প্রেরণ করা হয়েছিল। যারা জোহনের সাক্ষ্য প্রত্যাখ্যান করেছিলেন তারা যিশুর শিক্ষায় কোনো উপকার পাননি। তার আগমন যে বার্তা পূর্বেই ঘোষণা করেছিল সেই বার্তার প্রতি তাদের বিরোধিতা তাদের এমন অবস্থায় ফেলল যে তিনি মসিহা এ কথা প্রমাণকারী সবচেয়ে শক্তিশালী প্রমাণও তারা সহজে গ্রহণ করতে পারল না। শয়তান জোহনের বার্তা প্রত্যাখ্যানকারীদের আরও দূরে ঠেলে দিল যাতে তারা খ্রিস্টকে প্রত্যাখ্যান করে এবং তাকে ক্রুশবিদ্ধ করে। এতে তারা নিজেদের এমন স্থানে রাখল যেখানে তারা পেন্টেকোস্টের দিনের আশীর্বাদ গ্রহণ করতে পারল না, যা তাদের স্বর্গীয় পবিত্র স্থানে প্রবেশের পথ শিখিয়ে দিত। মন্দিরের পর্দা ছিঁড়ে যাওয়া দেখিয়ে দিল যে ইহুদিদের বলিদান ও বিধিবিধান আর গ্রহণযোগ্য নয়। মহাবলিদান ইতিমধ্যেই অর্পিত ও গৃহীত হয়েছে এবং পেন্টেকোস্টের দিনে অবতীর্ণ পবিত্র আত্মা শিষ্যদের মনকে পার্থিব পবিত্র স্থান থেকে স্বর্গীয় পবিত্র স্থানে নিয়ে গেলেন, যেখানে যিশু নিজ রক্ত দ্বারা প্রবেশ করেছিলেন, যেন তিনি তার প্রায়শ্চিত্তের সুফল তার শিষ্যদের উপর বর্ষণ করতে পারেন। কিন্তু ইহুদিরা সম্পূর্ণ অন্ধকারে থেকে গেল। উদ্ধারের পরিকল্পনা সম্পর্কে যে আলো তারা পেতে পারত তা তারা সব হারাল। তবু তারা তাদের নিরর্থক বলি ও নিবেদনে ভরসা করতেই থাকল। স্বর্গীয় পবিত্র স্থান পার্থিবীরই স্থান নিয়েছিল, তবুও সে পরিবর্তন সম্পর্কে তাদের কোনো জ্ঞান ছিল না। অতবে পবিত্র স্থানে খ্রিস্টের মধ্যস্থতার দ্বারা তারা কোনো উপকার লাভ করতে পারল না।
অনেকেই ইহুদিদের খ্রিস্টকে প্রত্যাখ্যান ও ক্রুশবিদ্ধ করার আচরণকে ভয়ে আতঙ্কে দেখে এবং তার লাঞ্ছনা অপমানের ইতিহাস পড়তে পড়তে তারা মনে করে যে তারা তাকে ভালোবাসে এবং পিতরের মতো তাকে অস্বীকার করত না বা ইহুদিদের মতো তাকে ক্রুশবিদ্ধ করত না। কিন্তু যিনি সকলের হৃদয় পড়েন সেই ঈশ্বর তাদের যে যিশুর প্রতি প্রেম অনুভব করার দাবি ছিল সেটিকে পরীক্ষার মুখে এনেছেন। সমগ্র স্বর্গ গভীরতম আগ্রহ নিয়ে প্রথম স্বর্গদূতের বার্তা গ্রহণ করা হল কীভাবে তা লক্ষ্য করছিল। কিন্তু অনেকে যারা যিশুকে ভালোবাসার দাবি করেছিল এবং ক্রুশের কাহিনী পড়তে পড়তে অশ্রু ঝরিয়েছিল তার আগমনের সুসমাচারকে বিদ্রূপ করেছে। আনন্দের সঙ্গে বার্তাটি গ্রহণ করার পরিবর্তে তারা এটিকে ভ্রান্তি বলে ঘোষণা করেছিল। যারা তার আবির্ভাবকে ভালোবাসত তাদের তারা ঘৃণা করল এবং গির্জাগুলো থেকে বহিষ্কার করল। যারা প্রথম বার্তাটি প্রত্যাখ্যান করেছিল তারা দ্বিতীয়টির দ্বারা উপকৃত হতে পারেনি এবং তারা মধ্যরাত্রির আহ্বান দ্বারাও উপকৃত হয়নি, যা তাদের বিশ্বাসের দ্বারা যিশুর সঙ্গে স্বর্গীয় পবিত্র স্থানের অতি পবিত্র স্থানে প্রবেশের জন্য প্রস্তুত করার উদ্দেশ্যে ছিল। এবং পূর্ববর্তী দুইটি বার্তা প্রত্যাখ্যান করার ফলে তাদের বোধশক্তি এমনভাবে অন্ধকার হয়ে গেছে যে অতি পবিত্র স্থানে যাওয়ার পথ নির্দেশ করে এমন তৃতীয় স্বর্গদূতের বার্তায় তারা কোনো আলোই দেখতে পায় না। আমি দেখলাম যেমন ইহুদিরা যিশুকে ক্রুশবিদ্ধ করেছিল, তেমনি নামমাত্র গির্জাগুলো এই বার্তাগুলোকে ক্রুশবিদ্ধ করেছে। সুতরাং অতি পবিত্র স্থানে যাওয়ার পথ সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই, এবং সেখানে যিশুর মধ্যস্থতার দ্বারা তারা কোনো উপকারও পেতে পারে না। যেমন ইহুদিরা তাদের নিষ্ফল বলিদান অর্পণ করত, তেমনি তারা তাদের নিষ্ফল প্রার্থনাগুলো সেই কক্ষের দিকে নিবেদন করে যা যিশু ত্যাগ করেছেন, আর শয়তান প্রতারণায় প্রীত হয়ে ধর্মীয় চরিত্র ধারণ করে, নিজের ক্ষমতা, নিজের চিহ্ন ও মিথ্যা আশ্চর্যকর্ম দ্বারা কাজ করে নিজ ফাঁদে তাদের দৃঢ়ভাবে বেঁধে রাখতে, এই ঘোষিত খ্রিস্টানদের মনকে নিজের দিকে টেনে নিয়ে যায়।
যারা যোহনের সাক্ষ্য প্রত্যাখ্যান করেছিল তারা যিশুর শিক্ষায় উপকৃত হয়নি, এবং যারা প্রথম বার্তা প্রত্যাখ্যান করেছিল তারা দ্বিতীয়টির দ্বারা উপকৃত হতে পারেনি, মধ্যরাত্রির আহ্বানেও তারা উপকৃত হয়নি। যোহনের পরিচর্যা খ্রিস্টের বাপ্তিস্মের পূর্বে ছিল, এবং অল্পদিন পরেই তিনি তার পরিচর্যার সূচনা লগ্নে মন্দির শুদ্ধ করেছিলেন। মিলারের পরিচর্যা এমন প্রস্তুতি করেছিল যাতে 1844 সালের 22 অক্টোবর তিনি হঠাৎ এসে লেবীয়দের শুদ্ধ করলেন। ওই দুই সাক্ষীর যে কোনোটির ক্ষেত্রেই পথ প্রস্তুতকারী দূতকে প্রত্যাখ্যান করা মৃত্যুর সমান।
চুক্তির দূত হিসেবে তার কাজে খ্রিস্ট যে পরিশোধন ও পরিশুদ্ধি সম্পন্ন করেছিলেন তার উদ্দেশ্য ছিল এমন একটি জনগোষ্ঠীকে গড়ে তোলা যারা পরিত্রাণের বার্তা সারা বিশ্বে পৌঁছে দেওয়ার কাজ সম্পন্ন করবে। এই কাজটি কার্যকর বিচার শুরু হওয়ার প্রতীক যে সময়কাল তার আগেই সম্পন্ন হয়। শিষ্যদের ইতিহাসে জিরুসালেমের ধ্বংস কার্যকর বিচারের প্রতিনিধিত্ব করে, এবং সেই কাজ সম্পন্ন করার দায়িত্ব থেকে অ্যাডভেন্টবাদীরা সরে গিয়েছিল, কিন্তু প্রভু তাদের একত্র করতে চেষ্টা করেছিলেন। তিনি তার লোকদের 1850 সালের চার্ট প্রকাশ করতে নেতৃত্ব দিয়েছিলেন, যা ছিল সেই বার্তার চিত্ররূপ উপস্থাপনা যা তারা সারা বিশ্বে পৌঁছে দিতে পারত।
ঈশ্বরের ইচ্ছা ছিল না যে ইসরায়েল 40 বছর মরুভূমিতে ঘুরে বেড়াবে। তিনি চেয়েছিলেন তাদের সরাসরি কানান দেশে নিয়ে যেতে এবং সেখানে তাদেরকে একটি পবিত্র, সুখী জাতি হিসেবে প্রতিষ্ঠিত করতে। কিন্তু অবিশ্বাসের জন্য তারা প্রবেশ করতে পারেনি। ইব্রীয় 3:19, তাদের পশ্চাৎপসরণ ও ধর্মত্যাগের কারণে তারা মরুভূমিতে ধ্বংস হয়েছিল এবং প্রতিশ্রুত দেশে প্রবেশের জন্য অন্যদের দাঁড় করানো হয়েছিল। অনুরূপ হবে খ্রিস্টের আগমন এত দীর্ঘ বিলম্বিত হোক এবং তার লোকেরা পাপ ও দুঃখের এই পৃথিবীতে এত বছর ধরে অবস্থান করুক, এটা ঈশ্বরের ইচ্ছা ছিল না। কিন্তু অবিশ্বাস তাদেরকে ঈশ্বর থেকে বিচ্ছিন্ন করেছিল। তিনি যে কাজ তাদের ওপর ন্যস্ত করেছিলেন তা তারা করতে অস্বীকার করায় বার্তা ঘোষণা করার জন্য অন্যদের দাঁড় করানো হল। পৃথিবীর প্রতি করুণাবশত যিশু তার আগমন বিলম্বিত করছেন যাতে পাপীরা সতর্ক বার্তা শোনার সুযোগ পায় এবং ঈশ্বরের ক্রোধ ঢেলে দেওয়ার আগে তারা তার মধ্যে আশ্রয় খুঁজে পায়। দ্য গ্রেট কন্ট্রোভার্সি, চরফাট ফেন্টি।
যদি অ্যাডভেন্টবাদ কেবল তার বিশ্বাসে অটল থাকত তার কাজ সম্পন্ন হয়ে যেত।
1844 সালের মহা হতাশার পর যদি অ্যাডভেন্টিস্টরা তাদের বিশ্বাস দৃঢ়ভাবে আঁকড়ে ধরতেন এবং ঈশ্বরের উন্মোচিত পথ নির্দেশে ঐক্যবদ্ধভাবে অগ্রসর হতেন, তৃতীয় স্বর্গদূতের বার্তা গ্রহণ করে পবিত্র আত্মার শক্তিতে তা সারা বিশ্বে ঘোষণা করতেন, তাহলে তারা ঈশ্বরের পরিত্রাণ দেখতেন, প্রভু তাদের প্রচেষ্টার সঙ্গে মহাশক্তিতে কাজ করতেন, কাজটি সম্পন্ন হতো এবং খ্রিস্ট তার লোকদের তাদের পুরস্কার গ্রহণ করানোর জন্য এতদিনে এসে যেতেন। কিন্তু সেই হতাশার পর যে সন্দেহ ও অনিশ্চয়তার সময় এল, তাতে বহু অ্যাডভেন্টিস্ট বিশ্বাসী তাদের বিশ্বাস ত্যাগ করেছিলেন, ফলে কাজ ব্যাহত হল এবং পৃথিবী অন্ধকারে রয়ে গেল। যদি সমগ্র অ্যাডভেন্টিস্ট সম্প্রদায় ঈশ্বরের আজ্ঞাসমূহ ও যিশুর বিশ্বাসে ঐক্যবদ্ধ হতো, আমাদের ইতিহাস কতই না ভিন্ন হতো। ইভাঞ্জেলিজম 1695।
1844 সালের বসন্তে চুক্তির দূত মিলারবাদীদের আন্দোলনকে পরিশুদ্ধ করেছিলেন এবং তারপর শরতে তৃতীয় দূতের বার্তা নিয়ে এলেন। মিলার তার বার্তা এবং যে আন্দোলনের তিনি প্রতিনিধিত্ব করতেন তারা 10 কুমারীর উপমাটি পূরণ করেছিল। নিউ হ্যাম্পশায়ারের এক্সিটার শহরের ক্যাম্প সভায় মধ্যরাত্রির ডাকের বার্তা এসে পৌঁছায় এবং অল্প 2 মাসের মধ্যেই কোন কুমারীদের কাছে তেল ছিল তা প্রমাণিত হল। 2 শ্রেণী স্পষ্ট হয়ে উঠল এবং তৃতীয় দূত হাতে এমন এক বার্তা নিয়ে এলেন যা খেতে বলা হয়েছিল, কিন্তু জ্ঞানী কুমারীরা সন্দেহ ও অনিশ্চয়তার সময়ে তাদের বিশ্বাস ত্যাগ করেছিলেন।
সন্দেহ ও অনিশ্চয়তার সময়কাল তার মৃত্যুর সময় শিষ্যদের মধ্যে প্রতিফলিত হয়েছিল, কিন্তু তৃতীয় দিনে তিনি শিষ্যদের কাছে তার পুনরুত্থানের বার্তাটি উন্মোচিত করতে শুরু করলেন
এবং তারা তাদের বিশ্বাস ত্যাগ করেনি। প্রথম ও দ্বিতীয় স্বর্গদূতের বার্তার আন্দোলনের জ্ঞানী কুমারীদের জন্য সন্দেহ ও অনিশ্চয়তার সময়কাল প্রায় 3 বছর ধরে চলেছিল। তখন প্রভু সিস্টার হোয়াইটকে প্রকাশ করলেন যে তিনি তার জনগণের অবশিষ্টদের আবার একত্র করতে তার হাত প্রসারিত করেছেন। তিনি তার জনগণকে তাদের প্রকাশনার কাজ শুরু করতে এবং হাবাক্কুকের দ্বিতীয় ফলক প্রণয়ন করতে নেতৃত্ব দিলেন। কিন্তু অ্যাডভেন্ট বিশ্বাসীদের অনেকে তাদের বিশ্বাস ত্যাগ করেছিল, ফলে কাজ ব্যাহত হয়েছিল এবং পৃথিবী অন্ধকারে রয়ে গিয়েছিল।
1839 সালে প্রথম ও দ্বিতীয় স্বর্গদূতের বার্তার নির্বাচিত বার্তাবাহক উইলিয়াম মিলার চিরনিদ্রায় শায়িত হলেন। যদি 22 অক্টোবর 1844 জ্ঞানী কুমারীরা তাদের বিশ্বাস দৃঢ়ভাবে ধরে রাখতেন এবং ঈশ্বরের উন্মোচিত পরিচালনায় ঐক্যবদ্ধভাবে অনুসরণ করতেন, তাহলে প্রভু এলিয়ার আত্মা ও শক্তিতে আরেকজন বার্তাবাহককে উত্থাপন করতেন। পরিবর্তে খ্রিস্টের আগমন বিলম্বিত হল এবং তার জনগণ প্রাচীন ইসরায়েলের ন্যায় এই পাপ ও দুঃখের জগতে অনেক বছর থাকবে।
1863 সালের বিদ্রোহের 126 বছর পরে প্রভু তৃতীয় স্বর্গদূতের মনোনীত বার্তাবাহককে উঠিয়ে দাঁড় করালেন। তার কাজ ছিল যেমন চুক্তির দূত যেন হঠাৎ তার মন্দিরে আসেন, তার জন্য পথ প্রস্তুত করা এবং তদন্তমূলক বিচারের সমাপনী পর্বসমূহে 144,000-এর সঙ্গে চুক্তিগত সম্পর্কে প্রবেশ করা, তেমনই শীঘ্র আসন্ন রবিবার আইন দিয়ে শুরু হওয়া কার্যনির্বাহী বিচারের সময়ে আহাব, ইজেবেল ও তার ভাববাদীদের ত্রিবিধ ঐক্যের মুখোমুখি হওয়ার একটি বার্তা উপস্থাপন করাও।
পথ প্রস্তুতকারী তৃতীয় বার্তাবাহক তদন্তমূলক বিচারের সমাপনী পর্যায়ে একটি কাজ, একটি বার্তা, একজন বার্তাবাহক এবং একটি আন্দোলনের প্রতিনিধিত্ব করে। তৃতীয় ইলিয়া কার্যনির্বাহী বিচারের সমাপনী পর্যায়ে একটি কাজ, একটি বার্তা, একজন বার্তাবাহক এবং একটি আন্দোলনের প্রতিনিধিত্ব করে। পথ প্রস্তুতকারী বার্তাবাহকের বার্তা এবং ইলিয়ার বার্তা হল প্রকাশিত বাক্যের 8-11 অধ্যায়ে বর্ণিত 3টি হায়ের তৃতীয়টির বার্তা।
পথ প্রস্তুতকারী দূতের দ্বারা প্রতিনিধিত্ব করা ইতিহাসে তৃতীয় হায়ের বার্তাটি সেই তুর্যের প্রতীক যা লাওদিকীয় অ্যাডভেন্টিজমকে আহ্বান করে। আগুনে পরিশোধিত সোনা আমার কাছ থেকে কিনে নাও যাতে তুমি ধনী হও, এবং শুভ্র বস্ত্র যাতে তুমি পরিধান করতে পার এবং তোমার উলঙ্গতার লজ্জা যাতে প্রকাশ না পায়, আর চোখে মলম লাগাও যাতে তুমি দেখতে পাও। এটি ঈশ্বরের প্রেমের বার্তা, যা ঈশ্বরের লোকদের তাদের অপরাধ দেখায়, কারণ যাদেরই তিনি ভালোবাসেন তাদের তিনি তিরস্কার ও শাসন করেন। এটি খ্রিস্টের ধার্মিকতার বার্তা, যা মানুষকে তার চরিত্র গ্রহণ করতে আহ্বান করে, এবং সেই সময়েই তার চরিত্র প্রকাশ পায় যখন চুক্তির দূত আত্মার মন্দির শুদ্ধ করার কাজ সম্পন্ন করছেন। অতএব তিনি যাদের ভালোবাসেন তাদের তার চরিত্র প্রকাশ করতে এবং অতএব উদ্যমী হও এবং পশ্চাতাপ কর বলে ডাকেন, কারণ তিনি ব্যবস্থার দরজায় আছেন, যা অনুগ্রহের সময়ের সমাপ্তিকে নির্দেশ করে, যেখানে তিনি লাওদিকীয় অ্যাডভেন্টিজমকে তার মুখ থেকে উগড়ে দেবেন। সেই ব্যবস্থাগত দরজাটি সেই দরজা যা তিনি খোলেন কেউ বন্ধ করতে পারে না, এবং যা তিনি বন্ধ করেন কেউ খুলতে পারে না।
পঙ্ক্তির উপর পঙ্ক্তি প্রয়োগের মাধ্যমে সমাধানযোগ্য একটি প্রতীয়মান বিরোধাভাস রয়েছে, কিন্তু অনেকেই হয়তো এই প্রতীয়মান বিরোধাভাসটি চিনতে পারেন না। এটি সমাধান হলে শীঘ্র আগত রবিবারের আইনের সময় যে তদন্তমূলক বিচার থেকে কার্যকরী বিচারে সংক্রমণ ঘটে সে বিষয়ে অধিক স্পষ্টতা আসে। এটি সমাধান হয় এই শিকারে যে পেন্টেক্সট যুক্তরাষ্ট্রে শীঘ্র আগত রবিবারের আইনকে প্রতিকায়িত করে। তদন্তমূলক বিচারে পথ প্রস্তুতকারী তৃতীয় বার্তাবাহককে প্রতীক হিসেবে আমাদের বিবেচনাকে চূড়ান্ত করতে, যেখানে তার বিপরীতে তৃতীয় এলিয়া কার্যকরী বিচারের প্রতীক, আমরা এই প্রতীয়মান বিরোধাভাসটি আলোচনা করব।
আমরা পরবর্তী প্রবন্ধে এই অধ্যয়ন অব্যাহত রাখব।
যে স্বর্গদূত তৃতীয় স্বর্গদূতের বার্তার ঘোষণায় একত্রিত হন, তিনি তার মহিমায় সমগ্র পৃথিবীকে আলোকিত করবেন। এখানে বিশ্বব্যাপী বিস্তৃত এবং অভূতপূর্ব শক্তিসম্পন্ন এক কর্মের পূর্ববাণী করা হয়েছে। 1840 চপদ্দাস সালের অ্যাডভেন্ট আন্দোলন ছিল ঈশ্বরের শক্তির এক গৌরবময় প্রকাশ। প্রথম স্বর্গদূতের বার্তা বিশ্বের প্রত্যেক মিশন স্টেশনে পৌঁছে দেওয়া হয়েছিল, এবং কিছু দেশে এমন গভীর ধর্মীয় আগ্রহ দেখা গিয়েছিল যা 16 শতাব্দীর ধর্ম সংস্কারের পর থেকে কোনো দেশেই প্রত্যক্ষ করা যায়নি। কিন্তু তৃতীয় স্বর্গদূতের শেষ সতর্কবাণীর অধীন যে পরাক্রান্ত আন্দোলন সংঘটিত হবে তা এ সকলকেও অতিক্রম করবে। এই কাজটি 50 সপ্তম দিবসের কাজের অনুরূপ হবে। সুসমাচারের সূচনাকালে পবিত্র আত্মার বর্ষণে যেমন প্রথম বৃষ্টি প্রদান করা হয়েছিল মূল্যবান বীজের অঙ্কুরোদ্গম ঘটানোর জন্য, তেমনি তার সমাপ্তিকালে শস্যের পরিপক্কতার জন্য শেষ বৃষ্টি প্রদান করা হবে। তখন আমরা জানিব, যদি আমরা সদাপ্রভুকে জানিবার জন্য অনুবর্তী হই, তাহার নির্গমন উষার ন্যায় সুপ্রস্তুত, এবং তিনি আমাদের নিকটে বৃষ্টির ন্যায় আসিবেন, পৃথিবীর উপরে বর্ষিত শেষ ও প্রথম বৃষ্টির ন্যায়। হোসেয় ছয় পশির। অতএব হে সিয়ন সন্তানগণ, আনন্দ কর এবং তোমাদের ঈশ্বর সদাপ্রভুতে উল্লাস কর, কারণ তিনি তোমাদিগকে পরিমিত রূপে প্রথম বৃষ্টি দিয়াছেন, এবং তিনি তোমাদের জন্য বর্ষণ করিবেন বৃষ্টি, প্রথম বৃষ্টি ও শেষ বৃষ্টি। জোয়েল দুই ব্যাবিন। শেষকালে ঈশ্বর বলেন, আমি সর্বপ্রকার মাংসের উপরে আমার আত্মা বর্ষণ করিব, আর ইহা ঘটিবে যে কেহ প্রভুর নামে ডাকিবে সে পরিত্রাণ পাইবে। প্রেরিত দুই শতর একইশি। সুষমাচারের মহৎ কাজ এমনভাবে শেষ হবে না যে তার সূচনায় যে ঈশ্বরের শক্তির প্রকাশ ছিল সমাপ্তিতে তার চেয়ে কম প্রকাশ থাকবে। সুষমাচারের সূচনায় প্রারম্ভিক বর্ষণের ঢলে যে ভবিষ্যৎবাণীগুলো পূর্ণ হয়েছিল তা সমাপ্তিতে পরবর্তী বর্ষণে সেগুলো আবার পূর্ণ হবে। এখানেই আছে সেই প্রশান্তির সময়সমূহ যেগুলোর জন্য প্রেরিত পিতর প্রত্যাশা করেছিলেন যখন তিনি বলেছিলেন, অতএব তোমরা পশ্চাত্তাপ করো এবং ফিরে এসো যাতে তোমাদের পাপসমূহ মুছে ফেলা হয়, যখন প্রভুর উপস্থিতি থেকে সেই প্রশান্তির সময়সমূহ আসবে এবং তিনি যীশুকে পাঠাবেন। প্রেরিতদের কার্য ৩:১৯-২। মহাসংঘর্ষ ৩:১১।